18ই ফেব্রুয়ারি 2016 মাসিক ইজতেমা। গুরুত্বপূর্ণ এসলিহি বায়ান পেশ করবেন শেখুল হাদিস আরেব বিল্লাহ হযরত আকদাস হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকতুল আলিয়া। বাইতুল হক জামে মসজিদ সাবেক ছাপরা মসজিদ গান্ডারিয়া ঢালকা নগর ঢাকা।
عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم قرآن کریم جی آیات صرف تلاوت کر لیں گے یہ آیت مہان رب العالمین بولیں اللہ تعالیٰ وہی بھاو ایمان والا دیر এবং আল্লাহ তাআলা গভীর সম্পর্কওয়ালা ঈমানওয়ালাদের সঙ্গে ঈমান যারা আনে আল্লাহ পাক তাদেরকে সব ধরনের অন্ধকার থেকে একদম পূর্ণাঙ্গ মুক্ত করে শুধু নূরই নূরের দিকে নিয়ে আসেন। আপনারা যারা আলেম তালবেন তারা বুঝেন যে ইলা লিনতেহাইল গায়া যে কোনো কাজের শেষ প্রান্ত এবং গন্তব্য বোঝানোর জন্য। তো অন্ধকার থেকে তাদেরকে একদম নূর পর্যন্ত পৌঁছায় দেন, মানে ঈমানের বাইরে সব অন্ধকার, আর ঈমান আনার পরে সামনে খালি নূরই নূর আর নূরই নূর, নূর নূর নূর। এই আয়াতে পাক থেকে প্রমাণ হয় যে একজন মোমেন ঈমান আনার পরে তার জিন্দগিতে জুলুমাত বা অন্ধকার বলতে আর কিছুই থাকতে পারে না। শুনতেছেন ভাইরা, ঈমান যখন ভিতরে আসে অন্তর নূর ওয়ালা হয়ে যায়, ঈমানের নূর আসলে অন্তর নূর ওয়ালা হয়ে যায়। আর এই নূর ওয়ালা অন্তর কেবলই মহান রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জি থাকে। নূর ইয়াসতাফিরু ফিল কলব ফবিহি ইয়াসফুতু আত-তাওয়াজ্জুহু ইলাল হক, এমন এক নূর যেটা অন্তরে আসলে পরে সর্বদা তার অন্তরের ধ্যান কায়েম থাকে রব্বুল আলামিনের দিকে। সারা দুনিয়া হাতছানি দেয়, দুনিয়ার হাজারো মোহ হাতছানি দেয়, সেগুলো বুঝো কিন্তু সেই পথে সে যায় না। তার একটাই খেয়াল একটাই ফিকির থাকে নূরওয়ালা জিন্দগি, হ্যাঁ মহান রব্বুল আলামিনের উপরই তার নজর স্থির থাকে, আর কোন দিকেই সে নজর দেয় না। যদিও সে বুঝে যে দুনিয়া হারাম, দুনিয়ার হাজারো মোহ হাজারো রং রূপ হাজারো আকর্ষণ সে বুঝতে পারে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে আলহামহা হুজুরহা ও তাকওয়াহা, যে এই মানুষকে আল্লাহ তাআলা ভালো এবং মন্দ দুটো ক্ষমতা ভিতরে দিয়ে রাখছেন, একই সঙ্গে নামাজ পড়ারও ক্ষমতা না পড়ারও ক্ষমতা, কুদৃষ্টি করারও ক্ষমতা এর থেকে বাঁচারও ক্ষমতা, মদ খাওয়ারও ক্ষমতা এর থেকে দূরে থাকারও ক্ষমতা, মিথ্যা বলারও ক্ষমতা কষ্ট করে মিথ্যা থেকে বাঁচারও ক্ষমতা, গীবত করার ক্ষমতা গীবত থেকে নিজেকে রক্ষা করারও ক্ষমতা, উভয়টাই আল্লাহ পাক জাল্লা জালালু মানবারু মানুষকে দিয়ে রাখছেন। কিন্তু আল্লাহ পাক বলছেন যে পদ আফলাহা মান যাক্কাহা ফাকদ খাব মান দাসাহা, যে নিজের অন্তর আত্মা এবং জীবনকে খারাপ জিনিস থেকে হেফাজত করবে, মুক্ত রাখবে, দূরে রাখবে, পবিত্র রাখবে, আল্লাহ পাক বলে যে নিঃসন্দেহে সে কামিয়াব হয়ে গেছে। কামিয়াব হয়ে যাওয়া মানে সে জান্নাতি হয়ে গেছে, সে রহমতের ছায়াওয়ালা হয়ে গেছে, সৌভাগ্যবান হয়ে গেছে, সে নিঃসন্দেহে আল্লাহওয়ালা হয়ে গেছে। লোকেরা আল্লাহওয়ালা হওয়ার নুসখা ব্যবস্থাপত্র দিক নির্দেশনা কোরআন হাদিসে খুঁজেই পায় না, যার কারণে কিছু লোক খানকা ওলাদের বকা বকি করতে থাকে। খানকা কি জিনিস, কি হলো মুসলমানদের, যে মুসলমানরা হক এবং হেদায়ত এবং ঈমান আর সুন্নত এটা দেখে না, দল দেখে, আমি কোন দলের লোক, আমার দলের লিডারকে, আমার দলের যদি কথা হয় আমার লিডারের কথা হয় সেটা ঠিক আছে, আর যদি আমার দলের লোক না বলল, আমার দলের হুজুর না বলল, তাহলে সে এটা একদম একশত বা কোরআন সুন্নার কথা হলো এটা হক না, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, এটা নফসের ধোকা আর শয়তানের ধোকা আর মারাত্মক গুমরাহির অন্ধকার ছাড়া আর কিছু হইতে পারে চিন্তা। কি হলো আজকে মুসলমান, হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের জমানায় সাহাবা তাবিনের জমানায় তো হালত এই ছিল যে হক কোনো বাচ্চার কাছে পাওয়া গেলে সেই বাচ্চাকে মানুষ ইজ্জতের নজরে দেখত, ঈমান যার কাছে সে বড়, দিন যার কাছে সে বড়, হ্যাঁ হেদায়তের আলো যার কাছে সে বড়, কোরআনের আলো যার কাছে সে বড়। তখন যাওকি এরকম ছিল, রুচি এমন ছিল, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মানুষদেরকে গোসলেন এইভাবে যাকে দেখো আল্লাহ ওয়ালা, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার ভালো এবং গভীর নিবিড় এবং বড় মাপের, সেই কিন্তু বড়, তুমি তাকে বড় নজরে দেখবা। আবদুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের সময় তার বয়স ছিল 13 বছর, কারো বর্ণনা মোতাবেক 12 বছর, কারো বর্ণনায় 10 বছর, অনেকেই মত অধিকাংশের মত হল 13 বছর। কি কথা বুঝেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 13 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুনিয়া থেকে বিদায় হন। তার মানে কি দাঁড়ায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে আসলেন, এখানে তিনি থাকছেনই 10 বছর। এই 10 বছর, এর আগে মক্কা শরীফে 10 বছর, এই মোট 3 বছর, মক্কা শরীফে পাইলেন 3 বছর, এই মোট 13টা বছর পাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু তিনি এত বয়সের তো না, 13 বছর বয়স বালেগের বয়স না, নাবালেগের বয়স। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলে সম্মান করতেন। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখলেও সম্মান করতেন, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেও তাকে সম্মান করতেন। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন, আল্লাহুম্মা আল্লিম মুতাবিল আল কিতাব, হে আল্লাহ কোরআনের ব্যাপক জ্ঞান ব্যাখ্যা বিশ্লেষণ করার যোগ্যতা ক্ষমতা এল আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করেন, নবীর দোয়া কবুল হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দেখতেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন তাফসীর করেন, কোরআনের এমন এক মর্ম বয়ান করেন যেটা বিস্ময়কর, যেটা অন্যদের মাথায় আসে না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ব্যাখ্যা করেন। আল্লাহ পাক তাকে কোরআনের এত বড় এর দান দিয়েছেন। শুনতেছেন ভাইয়া? তো এই কম বয়সী মানুষটা সাহাবায়ে কেরামের নজরে তিনি উচ্চ মর্যাদা বলা, এই কারণে যে তিনি সোহবত কম পাইলো, হ্যাঁ না, এবং তার বয়স কম হইল, এর তার বড় দিন, তার বড় এখলাস, তার বড় আল্লাহ রসুল সাল্লাহ আলাই ইসলামের থেকে পাওয়ার নজর সেটার অনেক বড়, সেই নূর অনেক বড়, সে দোয়া একটা পাইছে, সেই দোয়া এক দোয়া হাজার লাখ দোয়ার চেয়েও বড়। শুনতেছেন ভাই? আজিম মামলা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় মাপের সাহাবীদেরকে নিয়ে বসতেন, বয়ো জ্যেষ্ঠ সাহাবীদেরকে নিয়ে বসতেন প্রাইভেসিতে, সেখানে ছোটদেরকে ডাকতেন না, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানেও তিনি ডাকতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ব্যাপার যে দিনের ক্ষেত্রে তিনি বড়। আফসোস, এই উম্মত আজকে হালাক হচ্ছে, গোমরা হচ্ছে, দিনের নামেও হালাক হচ্ছে, সিরফ এই চেইন অফ কমান্ড ভুলে যাওয়ার কারণে। আল্লাহর দিন গ্রহণ করা চাই নবীর নিকট থেকে, নবীর পরে দিনের ওলামায়ে দিনের নিকট থেকে, ওলামায়ে দিনের নিকট থেকে। আর যত বড় আলেম দিনের ক্ষেত্রে তার মর্যাদা তত বেশি বড়। কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, যারা ইমানওয়ালা আল্লাহ পাক তাদেরকে বড় মর্যাদা বলে মানা, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, ইমান আনলো আল্লাহ পাক তাকে উঁচু উঠিয়ে দেন, অনেক বড় মর্যাদা বানায় দেন। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা, কিন্তু যারা ইমান আনলেন এবং সঙ্গে তারা ইলমওয়ালা, আল্লাহ পাক বলেন তাদের তো বেশুমার মর্যাদা, দারাজা অনেক অনেক মর্যাদা তাদের। এখানে আল্লাহ পাক শুনতেছেন আপনারা, খেয়াল করে কি করি কোথায় যাই, কাদেরকে বলি? আহা, মানুষ যদি দিন শিকার চেতনা আর ফিকির নিয়ে বসত, কি হলো লোকদের? আজকে দিনের নামও বিমারি, হায় হায় ইন্না লিল্লাহ। আরে কোরআন পর্যন্ত মানতে চাও না মুসলমান, ফের কোথায় গিয়ে হেদায়ত লাভ করবে? কোরআনের কথা বয়ান হয়, কোরআনের তাফসীর হয়, হাদিসের বয়ান হয়, বিজ্ঞ আলেমে দিন আল্লাহ বলা বয়ান করেন, মুসলমান সেখান থেকে আস্তে উঠে পালিয়ে যায়, যেখানে বিপদ আসতেছে এখানে বসা যাবে না। এটা খোদ আলামত, এটি এইরকম ওলামায়ে দ্বীনের মজলিসকে যারা এরা চলে যায় হক থেকে দূরে সরতেছে, হেদায়েত থেকে দূরে সরতেছে, নূরের নবুয়ত থেকে দূরে সরতেছে। তো আসমানের ওহির এলমের নূর থেকে যে দূরে সরে, নবুয়তের নূর থেকে যে দূরে সরে, তো সে কোথায় যায়? নিজের পায়ে কি নিজে কোরআন মারে না? হ্যাঁ, কোরআনের পাক রব্বুল আলামিন একসঙ্গে দুই কথা বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো আল্লাহ পাক তাদেরকে মর্যাদাওয়ালা বানায় দেন, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আর যারা এলমওয়ালা তাদেরকে তো অসংখ্য মর্তবা আল্লাপাক দান করেন। একসঙ্গে দুইটা কথা আল্লাপাক কেন বললেন? পার্থক্য করে দেওয়ার জন্য, ইমানওয়ালা জান্নাতি, কিন্তু জান্নাতি জিন্দগি শিখবে এলমওয়ালা ওলামায় দ্বীন করতে। যে তুমি খালি জান্নাতের পথের প্রতীক মাত্র, আর তিনি জান্নাতের পথের গাইডলাইন বাতলাবে, কারণ তার কাছে আসমানি এলমের আলো মজুদ আছে। একজন ঘোর অন্ধকার রাত, হ্যাঁ না, ঘোর অন্ধকার রাত, 100 মানুষ রাস্তা দিয়ে চলতেছে, তো 99 জনের কাছে আলো নাই, একজনের কাছে একটা বাতি আছে, একজনের কাছে ঘোর অন্ধকার রাত্রে, এখন এই কঠিন দুর্গম রাস্তা দিয়ে যদি মানুষ চলে, মরুভূমির পথ দিয়ে যদি চলে, পাহাড়ের পথ দিয়ে যদি চলে, এই লোকগুলো বাধ্য হবে না ওই কপি বাতিওয়ালা ছোট্ট প্রদীপওয়ালার পিছনে পিছনে হাঁটতে, বাধ্য হবে কিনা? আমার মনে আছে ছোটবেলা আমার বাবার সঙ্গে আমি যখন লালমোহন বাজারে যেতাম, আমার বাবার দোস্ত বা বন্ধু বান্ধবের কোনো অভাব নেই, মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক বেশি। এই সবাই দেখলাম যে পুরা বাজারে ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন, পুরা বাজারে যেদিকে যান বাজার সদাই করতে, যেদিকে ঘুরেন এইরকম, এই করতে করতে সেটা আব্বা একদম সকলের পিছনে পড়ে যেতেন বাজার থেকে আসতে। কি কথা বুঝেন নাই? যখন বাজার থেকে এত রাত্রে আব্বা ফিরতেন, ওইদিকে মা বাড়িতে নারাজ হইতেন যে বাজারে গেলে এই লোক দেরি করে। আমিও ছোট ছিলাম, পিছিয়ে ছিলাম, তো বাজারে গিয়ে আসে ছোটবেলার যে ঘুম, আও শহরের লোক তো না, গাঁওগ্রাম, গাঁওগ্রামের পোলাপলের ঘুম কিন্তু অনেক বেশি হয়। কোনো কামকাজ নাই, এই রাত হলে কোনো তো বাতি জ্বলে না, কারেন্ট নাই, কিছু নাই, সেই জমানাতে তো কোনো আওয়াজ নাই, শব্দ নাই, আপনাতেই খামোকা ঘুম আছে। তা আমি যখন বাজার থেকে ফিরতাম আব্বার সঙ্গে গভীর রাত্রে, অনেক বড় বিশাল বড় রাস্তা, কাঁচা রাস্তা, হাঁটতে থাকতাম আর চোখে ঘুম, এমন ঘুম যে চোখ খুলতে পারতাম না। তা আমি ঘুমাইতে থাকতাম আর হাঁটতে থাকতাম, কারণ মাজমা এত বড় যে লোকগুলো ফিরত বাজার থেকে, বিশাল বড় মাজমা, এত বিরাট বড় রাস্তা, মানে হাইওয়ে বলা চলে, যে এর ভিতর মধ্যখানে আমি থাকতাম, যাতে ঘুমের মধ্যে পড়ে গেল হয় ডানে আঘাত খাবো না হলে বামে, কিন্তু আমি সোজাই থাকবো। কি কথা বুঝেন নাই? এইরকম চলতে থাকতাম, কিন্তু এই যে লোকগুলো চলে অন্ধকার রাত একদম, কিন্তু ওই যে বাজার থেকে ফিরবার সময় ওই বাজারের ওই ফুটপাতে বসে হয়েছে কেরোসিন তেল ব্যস্ত যারা, এইরকম ওই ছোট ছোট দোকানওয়ালা, ওরাও ফিরত, ওদের কাছে একটা বাতি থাকত, যে বাতি ফিতাটা অনেক মোটা, অনেক মোটা, যত দূরে বাতাস আছে ওইটা নড়ে চড়ে ড্যানে ভাবে, কিন্তু ওই বাতি নিবে না, ওই বাতিওয়ালা আগে আগে চলছে, সব মানুষ শত শত লোক পিছনে পিছনে যাইতেছে। কি কথা বুঝে নেবে? আর হঠাৎ দেখা গেল ওই বাতিওয়ালা সামনে থেকে চিৎকার, কি হলো? বলে সাপ, 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 বিশাল এক সাপ, লম্বা রাস্তার ইমাতে ইমাতে লম্বা হয়ে শুয়ে আছে। কি কথা বুঝেন নাই? সব মানুষ পিছন থেকে দূর, বিশাল বড় সাপ, ভয়ঙ্কর সাপ, ওই সামনের বাতিওয়ালা সে কেবল এটা দেখতে পাইছে, আর তার চিৎকারের চড়ে সবগুলো মানুষ বুঝতে পারছে। আমার প্রিয় বন্ধুরা, এই যে সঠিক রাস্তায় চলতে পারাটা সেরেব বাতিওয়ালার কারণে, আর বাকিরা কেবলমাত্র তার অনুসারী। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইমানওয়ালারাও জান্নাতের পথে, কিন্তু এলেমওয়ালাদের বরকতে। এলেমওয়ালা আল্লাহর কসম জান্নাতের বাতিওয়ালা। দলিল, দলিল কি? দলিল হচ্ছে কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে আসমান থেকে যে কোরআন আমি তোমাদেরকে দান করছি, এটা পুরাটা লাইট, এটা আলো, এটা বাতি, এর আলোকে জান্নাত পর্যন্ত পৌঁছবে, এর আলোকে তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আর আল্লাহ পাক সেই বিষয়টাকে স্পষ্ট করে বলে দিলেন, সেটা ওলামায়ে দ্বীনের নিকট আছে। এখন প্রশ্ন হল, যারা ইমানওয়ালা তারা কি এলেমওয়ালা না? হাজার মশলা মশলা জেনেই ফেলে। কি কথা বুঝেন না? ইমানওয়ালা উজুর মশলা জানে, ইমানওয়ালা নামাজের মশলা মশলা জানে, ইমানওয়ালা তৈমুর মশলা জানে, ইমানওয়ালা মিথ্যা হারাম, ধোকা হারাম, হিংসা হারাম, অহংকার হারাম, এসব মশলা মশাইল জানে। মানে মুসলমান মাত্রই শত শত মশলা মশাইল তার জানা হয়ে যায়। তো এইটুকু হলেই তাকে আলেম বলেন না, বলে না শরীয়তে বাগে, বরং ফরজ পরিমাণ এলমের পরেও আরো বাড়তি এলম যদি তার কাছে থাকে কোরআন সুন্নার পরিভাষায়, তখনই তাকে আলেম বলে। তাহলে আয়াতে পাকে যে আলেমদের অল্লাদিনা উতুল এলম, আল্লাহ পাক বলছেন যাদেরকে এলম দেওয়া হয়, যাদেরকে এলম দেওয়া হয়, যে বললেন ইমানওয়ালাদের এলম আল্লাহ দেন না, সব ইমানওয়ালাই এলমওয়ালা, তাহলে তাদেরকে এলমওয়ালা বললেনই না আল্লাহ তাআলা। আর যারা যাদের নিকট এলম বেশি পরিমাণে, কেবল তাকেই আল্লাহ পাক তাদেরকে এলমওয়ালা বললেন। দশ টাকার ধন ও ধন, দশ হাজার টাকার ধন ও ধন, দশ লাখ টাকার ধন ও ধন, আর দশ হাজার কোটি ডলারের ধন সেটাও ধন। এক লোক সে দশ হাজার কোটি ডলারের মালিক, এরকম দশজন বসে আছে, আর ওখানে দশ হাজার টাকার মালিক এরকম পাঁচ হাজার জন আসছে দেখা করতে। পরে বললেন যে আমাদের যারা আসছেন মেহমানদেরকে পরিচয় করা দিতেছি, এই যে উনি আসছেন অমুক গ্রাম থেকে, ইনিও একজন ধনী মানুষ, দশ হাজার টাকার মাশাআল্লাহ দশ হাজার টাকার মালিক উনি, একখান রিক্সার মালিক, হ্যাঁ বা দুইখান রিক্সার মালিক ইত্যাদি। আরেকজনকে পরিচয় করাল, উনি মাশাআল্লাহ উনিও ধনী মানুষ, আট শতাংশের মালিক, পাঁচ শতাংশের মালিক, কি কথা বুঝেন নাই, উনিও একজন ধনী মানুষ, হ্যাঁ উনিও বহুত বড় ধনী মানুষ, এই মুরগি কিনেন মুরগি বেচেন, কি কথা বুঝেন নাই, মুরগি কিনেন মুরগি বেচেন, খায় লয়ে ভালো আছেন, খুব ধনওয়ালা ধনী মানুষ। ওই যে দশ হাজার কোটি ডলারের মালিকা তখন কি ওখানে মজলিসে বসে থাকতে পারবে? যে ভাই এমন হাসি উঠবে যে এখানে বসাও সম্ভব না, এইগুলোর ধনী বলে। তো প্রশ্ন হচ্ছে দশ হাজার টাকার ধন কি ধন না? ধন বটে, কিন্তু এইরকম লোকদেরকে ধনী বলা হয় না, এই কথা বুঝেন নাই, এতটুকু ধনের মালিককে ধনী বলা হয় না, খায় লয় ভালো কিন্তু তাকেই ধনী বলে না। ধনী বলে তাদেরকে যাদের পর্যাপ্ত বিপুল পরিমাণে অর্থ সম্পদ থাকে, সম্পত্তি থাকে, তাদেরকে ধনী বলে, কি কথা বুঝেন নাই। তো মুসলমান যারা হবে সকলের নিকটই এলেম কালাম কিছু থাকে, শরীয়ত সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, এতটুকু এলমের ধনের কারণেই তাকে শরীয়তের পরিভাষা আলেম বলা হয় না। আলেম তাদেরকে বলা হয় যারা কোরআন সুন্নার ব্যাপক এলমের অধিকারী। শুনতেছেন আমার ভয় না? এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস শরীফের মধ্যে উলামায়ে দ্বীনকে অনুসরণ করতে বলছেন, তো ওই সাধারণ মুসলমানদেরকে যারা অন্তত ফরজ পরিমাণ এলেমটুকু রাখে, তারপরে বাকি ব্যাপক এলমের আলোকে শরীয়তের ফয়সালার যোগ্যতা তাদের নাই, তো এইরকম ফরজ পরিমাণ এলম সত্ত্বেও শরীয়ত তাদেরকে সাধারণ মুসলমান বলে, আলেম বলে না, কি কথা বুঝেন নাই ভাইরা, তাদেরকে আলেম বলে না। ইয়া আল্লাহ কি হলো আজকে মুসলমানদের, হ্যাঁ উতুল ইলমা দারাজা। এক্ষেত্রে দুইটা বিষয়, একটা হলো যে সাধারণ মুসলমান তারা উলামায়ে দ্বীনের উপর নজর রাখবেন, এইটাই তাদের জন্য সুনির্ধারিত নিশ্চিতভাবে হেদায়েতের রাস্তা, সিরাতুল মুস্তাকিম চিনার জানার মানার সেই পথে চলার এই একটাই রাস্তা, উলামায়ে দ্বীনের দ্বীনী ব্যাখ্যা বিশ্লেষণের অধীন সমগ্র দুনিয়ার মুসলমানরা চলবেন, এর বাইরে গেলেই অ্যাক্সিডেন্ট, এর বাইরে গেলেই অ্যাক্সিডেন্ট, কারণ ওই যে আলোওয়ালা বাতিওয়ালার পিছনে পিছনে চলতে হবে। এবং বিষয়টাকে রব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট করে বলছেন আরেক জায়গাতে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা দ্বীন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, ব্যাপক আহকামাদি সম্পর্কে জানো না, যারা জানেন তাদের নিকট থেকে জিজ্ঞাসা করবা এবং তাদের নিকট থেকে জানবা। তো কি অর্থ হল, তাদেরটা জানবা, তাদেরটাই মানবা, তখন তুমি শরীয়তে সহি রাস্তার উপর চলবে। এখন এখানে প্রশ্ন ওই একটাই, ওই আমার সে একই প্রশ্ন যে তোমরা যারা জানো না, তো এই আয়াত যখন নাজিল হয় বা আগের যে আয়াতটা বললাম ইয়ারফা ইল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, এই আয়াত যখন নাজিল হয় সাহাবায়ে কেরামকে যখন রব্বুল আলামিন বলেন, এই তোমরা যারা জানো না, তোমাদের যাদের এলেম নাই, এলেম ওয়ালাদেরকে জিজ্ঞাসা করবে, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেন, ওখান থেকে সরাসরি আসমানি এলমের তালিম শুনেন, তরবিয়ত লাভ করেন। তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যারা জানো না, কি অর্থ হলো? তাহলে অর্থ হলো যে এই অল্প জানা, কিন্তু এইটুকু বলছি না, ব্যাপক এলমের অধিকারী তোমরা যারা না, তো তারা যারা ব্যাপক এলমের অধিকারী তাদের নিকট থেকে জানতে থাকবে এবং সেটা ফলো করতে থাকবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা নিজের ভাষায় এভাবে বয়ান করছেন যে আল খাইরু মা আকাবিরিকুম, যে দ্বীনের পূর্ণাঙ্গ কল্যাণ, সমূহ কল্যাণ, ব্যাপক কল্যাণ, সমস্ত কল্যাণ, এটা তোমাদের দ্বীনের ক্ষেত্রে যারা বড় তাদের পথেই মৌজুদ আছে, তাদের পথে এই বরকত এবং এই রহমত, এই কল্যাণ, এই কামিয়াবি মৌজুদ, এর বাইরে কোনো কল্যাণ নেই। শুনতেছেন ভাইয়া? আল খাইরু মা আকাবিরিকুম, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। কিন্তু এই হাদিসটাকে আরেক ভাষায় বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তিনি বলেন যে قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما اخذوا العلم عن اكابرهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্তের মানুষদের জন্য গাইড লাইন বাতলে দিতেছেন যে এই বিশ্বের মানুষ ততক্ষণ পর্যন্ত দিন মঙ্গল সফলতা কামিয়াবির পথে থাকবে যতক্ষণ তারা মুসলিম সমাজের যারা বড় সে আকাবের দিন থেকে এলমে দিন গ্রহণ করবে। আর দিন তো এলমে দিনের নাম, দিন তো এলমে দিনের নাম, ইন হাদা ইলমা দিন, এই আসমানি এলম এটি হচ্ছে দিন। কি কথা বুঝেন নাই? তো দিন তো এলমে দিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই এলমে দিন আসমানি এলম, এটা তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা হকের উপর থাকবে, হেদায়তের পথে থাকবে, যতক্ষণ তোমাদের আকাবের থেকে তোমরা এই দিনের এলেম, দিনের শিক্ষা গ্রহণ করবে। কি কথা বুঝেন নাই? কিন্তু আশ্চর্য হলো এই হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলার পরও তিনি থামলেন না, কারণ তিনি জানতেন, বুঝতেন, আল্লাহ পাক ওহির মাধ্যমে তাকে জানায় রাখছেন যে শেষ সময় এরকম হবে যে মুসলমানরা বিভ্রান্তির শিকার হবে, গবেষক হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, এবং দিনের মেহনত খেদমত করতে করতে আবেগে আবেগ তাড়িত হয়ে যাবে, তখন সীমা রক্ষা করবে না, তারা সীমা লঙ্ঘন করতে থাকবে। এজন্য এই বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলার পর ক্ষান্ত না হয়ে আরো স্পষ্ট করলেন, যে দুটো সাইডকে স্পষ্ট করে দিলেন, বললেন যে ফাইজা আকাজুল ইনমান আসাবিরহিম, যেটা পজিটিভ সাইড সেটা তো প্রথম বললেন, যেটা নেগেটিভ সাইড সেটাকে পরে আরো স্পষ্ট বললেন, ফাইজা আকাজুল ইলমা আন আসাগ্রিহীম, এই মুসলিম বিশ্ব, মুসলিম জাতি যখন এরা আকাবরের এলম, আকাবর থেকে দিনের এলম এবং শিক্ষা নেওয়ার বদলে এরা যখন অন্যদের থেকে, ক্ষুদ্রদের থেকে, আসাগের ক্ষুদ্রদের থেকে এলম গ্রহণ করতে শুরু করবে, যারা ওলামায় দিন না শরীয়তের পরিভাষায়, হালাকু, হালাকা মানে সে ধ্বংস হয়ে গেছে, হালাকা মানে দুইজন ধ্বংস হয়ে গেছে, হালাকু মানে তারা সব ধ্বংস হয়ে গেছে। কি কথা বুঝেন নাই ভাইয়ারা? যদি তারা আকাবেরকে বাদ দিয়া, যে আকাবেরের বিপরীতে তারা আছে ক্ষুদ্র, সেই ক্ষুদ্রদের নিকট থেকে যখন দিনের এলম আর শিক্ষা গ্রহণ করবে, হালাকু নিঃসন্দেহে তারা ধ্বংস হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। আজকে সারা দুনিয়াতে মুসলমানদের মধ্যে যেখানে যত বিভ্রান্তি আর গোমরাহী, এত দল মুসলমানদের মধ্যে পয়দা হয়েছে, নিত্য নতুন দিন এবং দিনে ইসলামের নামে কত লিডার, গবেষক, ডক্টর পয়দা হইতেছে, সারা দুনিয়া বিশাল এক অংশ এক একজনের আহ্বানে ছুটতেছে, এই সবটা গোমরাহির একমাত্র কারণ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলামি গাইডলাইন লঙ্ঘন করা। শুনতেছেন ভাই? গাইডলাইন, এই মৌলিক বুনিয়াদী দিক নির্দেশনা, এটাকে লঙ্ঘন করা, পয়গম্বরের সংবিধানকে লঙ্ঘন করা, এটা হচ্ছে কারণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন ভাইয়া? তাজ্জব হলো মুসলিম জাতির অনেক লোকেরা ইসলামের কল্যাণ আর মুসলমানদের কল্যাণের জন্য নিজেদের হাতে নতুন ভাবে সংবিধান রচনা করতেছেন, যে আমাদের এই সংবিধান এটাই পূর্ণাঙ্গ ইসলাম, এটাই দিন, এটাই সুন্নাহ, এটাই শরীয়ত। ইয়া রব কি হলো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে গেছেন, এরপরে আপনি আমি গাইডলাইন তৈরি করার কি অর্থ, এটা বুঝে আসে গেছে। এটা একটাই বিষয় যে এই পরবর্তী যুগে তৈরি হওয়া কোন গাইডলাইনকে যারা মনে করবে এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত এবং এটাই দিন বা একমাত্র দিন, তাহলে তো হক আর হেদায়ত রক্ষা হবে কিভাবে, তাহলে খালেস আলোর পথ আমরা পাবো কিভাবে? হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু নবী পাঠাইছেন তো নূর আর নূর দিয়া, আলো আর আলো দিয়া, তিনি নিজের পূর্ণাঙ্গ আলোকদীপ্ত জিন্দগি বলা, তার পুরো জীবন এই লাখো কোটি সূর্যের আলোর চেয়েও বেশি আলোওয়ালা, এসা রসুল আল্লাহ পাক আমাদেরকে দান করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আসমান থেকে কিতাব দান করছেন সম্পূর্ণ নূরই নূরওয়ালা, আর সেই নূরওয়ালা কিতাব বুঝায় দিবে এইরকম লোকেরা যাদের কাছে নূর নাই, এটা কিভাবে সম্ভব? এই ইহুদি খ্রিস্টানদের জিন্দগি বল, হ্যাঁ, যাদের জিন্দগি দেখলেই বোঝা যায় ইহুদি খ্রিস্টানদের জিন্দগির ছাপ এখনো বিদ্যমান, এখনো ইহুদি খ্রিস্টানদের পোশাকটা পর্যন্ত ত্যাগ করার হিম্মতটুকু পয়দা হয়নি, আর সেই লোক হয়ে গেল সমগ্র মুসলিম বিশ্বের ইসলামের কান্ডারি, কিভাবে সম্ভব? শুনতেছেন ভাইয়েরা? মুসলমান প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ইসলামের সীমাহীন আলোকদীপ্ত গাইডলাইন যদি ফলো করে আল্লাহর কসম মুসলমান কামিয়াব হবে দুনিয়াতেও আখেরাতেও, এবং এরা একদম সে জান্নাতে পৌঁছবে, কেউ ঠেকাইতে পারবে না। হ্যাঁ, কয়েক লক্ষ ফেরেশতা যদি জান্নাতের গেটে দাঁড়ায় তোরে ঢুকতে দিব না, পারবে না। ইমানের এমন প্রচন্ড নূর আল্লাহ তাকে দান করবেন, একদম নূর তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ওখানে কারো শক্তি নাই যে জান্নাতের দুয়ার তার জন্য বন্ধ করে রাখবে, আল্লাহ পাক এসা তাজ তার প্রতি রহমত নাজিল করবেন, ইমান আর এই আমলওয়ালা জিন্দগির বরকতে, যে ইমার আমলওয়ালা জিন্দগি হবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এলমের আলোকে পূর্ণাঙ্গ আলোক দীপ্ত, কারো মন্ত্র কারো তন্ত্র কারো কারো গবেষণা কারো সংবিধান কারো লেকচার কারো বক্তৃতা কারো রেফারেন্স এখানে আদৌ গ্রহণযোগ্য নয়, যেটা রসুল্লাহ সাল্লাহ ইসলামের সে নবুয়তের নূর দীপ্ত রেফারেন্সের সঙ্গে মিলওয়ালা না। শুনতেছেন ভাইয়েরা? ওলামা দ্বীনের রেফারেন্স গ্রহণযোগ্য না। বর্তমান মুসলিম বিশ্বে যে ইসলামের পক্ষে একজন ডক্টর সাহেব গবেষক সাহেব পণ্ডিত সাহেব রেফারেন্স গ্রহণযোগ্য, রসুল্লাহ সাল্লাহ আলাইসাম যাদেরকে সনদ দিয়ে গেছেন যে ওলামায় দিন হচ্ছে ইসলামের জন্য সনদ, হ্যাঁ, সারা দুনিয়া ওলামায় দিন থেকে দিন শিখবে, সে ওলামায় দিন গ্রহণযোগ্য না, তাদের রেফারেন্স গ্রহণযোগ্য না, তাদের বিপরীতে এক কান্ডারি খাড়া করে দিল কেউ, তো বললো যে না উনি অনেক রেফারেন্স জানেন ওনারটাই গ্রহণযোগ্য, এটা কিভাবে সহি হইতে পারে? এই কথা বুঝেন নাই? রব্বুল আলামিনের রেফারেন্সের সঙ্গে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেফারেন্সের সঙ্গে যখন লোকটার জীবনের মিল নাই, তাহলে তার হাজার রেফারেন্সের কোনো মূল্য নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই। শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, তৌফিক দান করে। আমি কিছু বলতে চাইলে কোথায় চলে যায় একটু গেলে, কিছু একটা শুরু করি কিন্তু সে আমার অজান্তেই আরেক দিকে যাইতে থাকা হয়। আল্লাহ তাআলা রহম করে। হ্যাঁ, তো আল্লাহ ইমানওয়ালা যারা হয় তারা তো নূরই নূরওয়ালা হয়, নূরই নূরওয়ালা। ইহুদিদের জিন্দগি লালন এটা কোন নূরওয়ালা জিন্দগি? খ্রিস্টানদের নূর লালন এটা কোন জিন্দগি? এবং এই কথা বলা আমি ইহুদি খ্রিস্টানদের জীবনধারার কিছু কিছু মাত্র বৈশিষ্ট্য এই জন্য আমি পরিত্যাগ করি নাই, যাতে ইহুদি খ্রিস্টানরা অথবা ইহুদি খ্রিস্টানদের জীবনধারার দ্বারা প্রভাবিত মুসলমানরাও যাতে আমার কথা মূল্যায়ন করে যে না এই তো দেখতে আমাদেরই মতো লাগে। ইয়া আল্লাহ নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তাহলে কোন নবী রসুলকে আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠাইছেন তো এইরকম কি কিছুদিন পর্যন্ত রাখছেন আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার পরে? আপাতত আপনি আপনাকে প্রকাশ করেন না যে আপনি যে আসলে আমার নবী, এমনি ওদের সঙ্গে মিলে ঝুলে ওদের লোকে তাল মিলে এইভাবে কৌশল পাতেন যাতে ওরা আপনার কৌশলে পড়ে ইসলামে দীক্ষিত হয়ে যায়। এমন কোন নবী রসুলকে আল্লাহ পাক করছিলেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন সাহাবীর জীবনে এমন এক একটা মাত্র রেকর্ড, একটা মাত্র প্রমাণ, একটা মাত্র ডকুমেন্ট কি আছে? তাহলে ফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, দিন সেটাই যেটা যে আমার জীবনে তোমরা দেখো, আমার সাহাবীদের জীবনে যেটা দেখো, মান আলী ও আসহাব। আশ্চর্য হলো যে সাহাবাদের জীবনের ব্যাখ্যা দেয় এখন সাধারণ মুসলমানরা, দায়রে আলম যারা, যা কোরআন সুন্নার ব্যাপক এলম যারা পড়েই নেই জীবনে, এই সামান্য কিছু দুই চার দশ কথা হয়তো ওলামায়ে দ্বীনের কাছ থেকে বা দ্বীনের সঙ্গে সম্পৃক্ত লোকদের সঙ্গে উঠা বসার কারণে যে মানুষরা জানে, তারা নিজের জীবনের একটা দিনই পরিবর্তন আনছেন, এইটুকুর কারণে এত ভীষণ মারাত্মক আবেগে আপ্লুত হয়ে পড়েন এক একজন, যে পরে মনে করেন যে ওই সকল হুজুরদের চেয়ে আমি কম নাকি। এই যে আমি তার ওই আলেম থেকে, ওই শাইখুল হাদিস থেকে, মুফতি সাহেব থেকে, ওই আল্লাহ ওয়ালা থেকে আমি কম নাকি, এই কথা বলাই দলিল যে সে অহংকারে আক্রান্ত এবং নিঃসন্দেহে ইবলিসের দ্বারা সে পরিচালিত এবং নিয়ন্ত্রিত। আর যে ইবলিসের খপ্পরে থাকে সে মুক্তাদা হয় না, সে মুসলিম সমাজ নেতা হয় না, মুসলিম জাতির গ্রহণযোগ্য কোন ব্যক্তিত্ব হয় না, মুসলিম জাতির পরিচক হওয়ার যোগ্যতা তার মধ্যে পয়দা হয় না। শুনতেছেন না, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন যে মুজাদ্দিদ, শত বৎসর পরে যে মুজাদ্দিদ আছেন, সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উলামায়ে দ্বীনের নজরে যিনি স্বীকৃত মুজাদ্দিদ, সেই মুজাদ্দিদ হাকিমুল উম্মত মাওলানা গঙ্গুই রহমতুল্লাহর সামনে গেলে খামোশ থাকতেন, চুপচাপ থাকতেন, ভয়ে কাঁপতে থাকতেন, ভয় কাঁপতে থাকতেন মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ। সেই মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমি তো এলেম কালাম আমার মধ্যে কিচ্ছুই নেই, এলেম কালাম তো আমার মধ্যে কিছুই নেই, আমি আল্লাহর কসম এলেমের কিছুই নেই আমার মধ্যে। একবার এই কসম করে বললেন আল্লাহর কসম। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত যে এত বড় আলেম হয়ে বললেন যে আল্লাহর কসম আমার কোন এলেম নেই, এটাই দলিল তিনি সবচেয়ে বড় আলেম। কারণ যার মধ্যে সত্যিকার এলেম আছে তো সে নিজের এলেম দেখে না, সে নিজের এলেম দেখে না, কি রব্বুল আলামিনের এলেম, এলেম তো নবী রসুলদের কাছে, এলেম রব্বুল আলামিনের কাছে, তা আমি আমার কি এলেম, আমার তো কিছুই নেই। এই কথা বুঝেন নাই, চেরাগ যদি দিন দুপুরে এরকম রাস্তার মধ্যে চিৎকার করতে থাকে এবং ভাষণ দেয়, কয়েক হাজার হরণ লাগে চিৎকার করতেছে, আমি আলোক দীপ্ত আমার সম্মুখে আর কে, ওদিকে সূর্য মাথার উপরে, কি কথা বুঝেন নাই। হ্যাঁ, চেরাগ যদি এরকম কোন দেশের মধ্যখানে দাঁড়ায় দিন দুপুরে চিৎকার করতে থাকে, বিশ্বে আমার মতো আলোক দীপ্ত আর কে, আমার মতো আলোওয়ালা আর কে, কি কথা বোঝেন নাই ভাইরা। যার এলেম এইটুকু যে তিল তিল সেরে আল্লাহ পাকের থেকে পাওয়া ভিক্ষা মাত্র, সে বলবে যে আমার, আমি তো বড় এলেম বলা, কিসের এলেম, আমি তো ভিক্ষা সূত্রে প্রাপ্ত, যা প্রাপ্ত ভিক্ষুক যখন ঘরে নিয়ে সারাদিন পরিশ্রম করে কামাই করার পরে সন্ধ্যাবেলা নিয়ে যখন রান্নাবান্না করে স্বামী স্ত্রী দুজনে মিললে কুহি বাতি চলে খায় ঝুবড়ির মধ্যে বসে বসে, তখন তারাও স্লোগান দেয়, আমরা দেশের রাজা, এরকম স্লোগান দেয় তারা, বরং তারা খায় এবং শুকর আদায় করে, রব্বুল আলামিনের দয়া আমরা খাইতেছি, নাই মাওলা দিচ্ছেন আমাদেরকে, আল্লাহ পাকের কিছু বান্দারা আমাদের প্রতি মেহরবানি করছে, দয়া করছে, এই সূত্রে আমাদের ঘরে ডাল ভাত পাকানোর ইন্তজাম তৌফিক হয়ে গেছে। কি কথা বুঝেন নাই, কৃতজ্ঞ চিত্তে তারা খাইতে থাকে, দম্ভ গর্ব গরিমা করার কোন অবকাশ কি তাদের হয়? আমার প্রিয় বন্ধুরা, যার জীবনের সবকিছুই আল্লাহ পাকের দান এবং অনুগ্রহ মাত্র, সে গর্ব করে কিভাবে? আমার 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো গঙ্গুই রহমতুল্লাহ এত বড় আলিম হয়ে তিনি বলেন আল্লাহর কসম আমার কোন এলিমই নেই। কোরআন শরীফে রব্বুল আলামিন ফেরেশতাদের কথা বয়ান করছেন যে আল্লাহ পাক বললেন যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো খলিফা বানাবো। শুনতেছেন ভাইরা, আমি খলিফা বানাবো। তো মানুষদেরকে আল্লাহ পাক খলিফা বলছেন যে আমি খলিফা বানাবো, বোঝা গেল ফেরেশতারা খলিফা না। শুনতেছেন ভাইরা, ফেরেশতা আল্লাহ পাকের খলিফা, আল্লাহ পাকের প্রতিনিধি ফেরেশতারা না। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে রাইখা বললেন যে শোনো, আমি কিন্তু খলিফা বানাবো, এক জাতি বানাবো যার মধ্যে আমার খলিফা বানাবো। এতে এই আয়াতে পাক এটা খুব দলিল, এই আয়াতে পাকের আলোকেই সম্ভবত ওলামায়ে আকাদ এই মাসলা লিখছেন যে খাওয়াসে বশর, খাওয়াসে মালায়েক থেকে আফজল, আর আম্মাতুল মুমিনিন আম্মাতুল মালায়েক থেকে আফজল। অর্থাৎ এই বিশ্বে যারা আল্লাহ পাকের বিশিষ্ট বান্দা আল্লাহর নবী রসূলগণ এবং এরকম আল্লাহ পাকের খাস বান্দা যারা, তারা বিশিষ্ট ফেরেশতাদের চেয়েও উচ্চ মর্যাদাওয়ালা, কারণ এরা সকলে আল্লাহ পাকের খলিফা, আর ওই বড় ফেরেশতারা খলিফা না, শুনতেছেন? আর আম্মাতুল মুমিনিন মানে ফাসেক ফাজির না, কিন্তু আম্মাতুল মুমিনিন মানে মুমিনিনে সালেহীন। হ্যাঁ, মুসলমানরা ইসলামের সহজ সুন্দর সরল পরিভাষাগুলোরও জ্ঞান রাখেন না, অথচ একজন ডক্টর অফ ইসলাম হয়ে বসে থাকেন। এই আজাব, এই শাস্তি একটামাত্র কারণে, সেটা হল মুসলিম বিশ্বের বিজ্ঞ হক্কানি ওলামায়ে দ্বীন থেকে দূরে থাকা, যার কারণে মুসলমানদের জীবনে এমন বেদনাদায়ক দুঃখজনক এই ঘাটতি পয়দা হয়। হ্যাঁ, তো খলিফাই মানুষ আম্মাতুল মুমিনিন যারা সাধারণ মুসলমান, গুনামুক্ত জিন্দিগি বলা সাধারণ মুসলমান, তারা সাধারণ ফেরেশতা, তারা নূরের তৈরি, এত সত্ত্বেও সাধারণ মুসলমান, তাদের মর্যাদা ওই সাধারণ ফেরেশতাদের চেয়েও ঊর্ধ্বে। আজ মালায়েক বাহারাদারি ওয়াজ বাহায় নিজহাম বউজারা সাজ্জে বাহায় আজ মালায়েক বউজারি। হ্যাঁ, এজন্য এক বুজুর্গ বলছিলেন যে তুমি চাইলে নিজের মধ্যের পশুত্বের তাড়নার চর্চা করতে গিয়া পশুর চেয়েও পশু হইতে পারো, আর তোমার মধ্যে ফেরেশতার মতো নূরানি অনুভূতি এবং চেতনা যে আছে সেটার যদি লালন করো, অর্থাৎ নিজের সুন্দর গুণাগুলি এটা তুমি এটা এটার যত্ন করো, নিজেরকে সুন্দর বানাও, নিজের পশুত্বটাকে দাবায় দাও। বলতে গিয়ে আমি হোঁচট খাই এই জন্য যে আলহামদুলিল্লাহ বলতে তো থাকি, কিন্তু বড় হঠাৎ যখন মনে পড়ে আহা, এখানে বিভিন্ন স্তরের লোক আছে, এমনও লোকজন আছেন যারা হয়তো একদম পূর্ণ এলমি রঙের, অথবা একটু উন্নত অভিব্যক্তি, উন্নত ভাষার কথা যদি বুঝতে না পারেন, ওখানেই হোঁচট খাই পরে আমি ভাষা বদলানোর চেষ্টা করতে থাকি, যাতে সব শ্রেণীর ভাইয়েরা বুঝতে পারেন। কথা বুঝেন নাই ভাইয়েরা, কি আর বলবো। আল্লাহ আমাদের বুঝ দেন, আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করেন। হ্যাঁ, এই দিন রাত গণতন্ত্র 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 সমাজতন্ত্র ধনতন্ত্র কি তন্ত্র কি মন্ত্র এই নিয়ে কিছু উচ্চশিক্ষিত লোকেরা দিন রাত এত ভীষণ ব্যস্ত। আরে জালেমরা, এতটা যদি আমরা সে আল্লাহর মহব্বত নিয়ে ব্যস্ত হইতে পারতাম, ঈমানের নূর নিয়ে ব্যস্ত হইতে পারতাম, আল্লাহর বন্দেগী নিয়ে ব্যস্ত হইতে পারতাম, এতটা যদি কোরআন সুন্নার আলোক দীপ্ত অধ্যায়ের চর্চায় আমরা ব্যস্ত হইতে পারতাম, ইস কি কপাল বলা যে আমরা হইতাম। হ্যাঁ, মুসলিম জাতির কি সম্মান কি মর্যাদা হইত, দুনিয়ার রাজা বাদশাহদের এবং বড় বড় শক্তির সামনে গিয়া এই খোসামত করার কোনই প্রয়োজন হইত না। আল্লাহর কসম, সারা দুনিয়ার সব শক্তি আসমানের শক্তি যাদের সঙ্গে তাদের কাছে খোসামত করতে বাধ্য হইত। কামিং ফিয়াতিন কালিলাতিন ফালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন আমাদেরকে বাতলাইছেন, তিনি বলেন যে দেখো তোমরা ছোট্ট হইলে কি হবে, তোমাদের দল ছোট্ট হইলে কি হবে, আমি আল্লাহর মদত আমার রহমতের নজর যার সঙ্গে হয়ে যায় বিশাল বড় বড় শক্তির উপরে নিঃসন্দেহে সে বিজয়ী হয়েছে, আমি যার সঙ্গে সে বিজয়ী হবে। নবী একলা, নবী যখন আসছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী হিসাবে আবির্ভূত হয়েছেন, তার সঙ্গে কেউ নাই, তিনি একলা, কিন্তু সারা বিশ্বের উপর তিনি বিজয়ী হয়েছেন, রব্বুল আলামিন তাকে বিজয়ী বানায় দিয়েছেন। আল্লাহ যার সঙ্গে হয়ে যায় সে একলা হলে একলা থাকে না, নিঃসন্দেহে সে বিশাল বড় দলের উপরে ক্ষমতার উপরে শক্তির উপরে আল্লাহ পাক তাকে বিজয়ী বানায় দেন। শুনতেছেন ভাইয়েরা? এজন্য কোন আল্লাহ ওয়ালা যে একদমই সত্যিকার আল্লাহ ওয়ালা, যে তার জীবনে ভিতরে কোনো ধোকা নাই, অস্বচ্ছতা নাই, সে জানে যে আমার আল্লাহর সঙ্গে আমি একদম স্বচ্ছ এবং আমার মধ্যে আল্লাহর সঙ্গে আমার সম্পর্কে কোনো খুঁত নাই, ত্রুটি নেই, সে দুনিয়ার বড় বড় শক্তি দেখলে ভয় পায় না। কেন? এই কারণে যে মাওলা আছেন আমার সঙ্গে, আমার ভয় কি? বাকিগুলো যদি এরকম হয় তাকে টুকরা টুকরা করে ফেলল, রাহেগা কুইতে তেলে সেতমকে ইয়াদগারও মে মেরে লাশেকে টুকরে দাফন করে না সো মজারও নেই। এক আল্লাহ ওয়ালা, তিনি যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে লড়তে গিয়ে যখন শহীদ হবেন বুল্লাহ অনুমান করতেছিলেন, তখন তিনি বন্ধুদেরকে ওসিয়ত করলেন যে তোমরা কেউ জিন্দা থাকলে আমার লাশ এক আমার লাশের দাফন এক জায়গাতে না, আমার লাশ আমি চাই যে কাফেরদের হাতে শত শত টুকরো হোক, হাজার হাজার টুকরো হোক, আর আমার অনুরোধ থাকবে এই প্রতিটি সবগুলো টুকরাকে একত্রিত করে এক জায়গায় দাফন করবা না, বরং হাজার টুকরো হাজার জায়গায় দাফন করবা। কেয়ামতের ময়দান রব্বুল আলামিন যখন ডাক দিবেন হাজার জায়গা থেকে আমি লাব্বাইক লাব্বাইক বলতে শুনব ইনশাআল্লাহ। আমার মাহবুব তোমার জন্য জীবন দিয়ে আসছি আমি, শুনতেছেন ভাইয়েরা? কাফের মুশরিকরা মুসলমানদেরকে ভয় দেখায়, হ্যাঁ মারে ফেলবো কেটে ফেলবো এই করবো সেই করবো, আরে জীবন কি এটা দিয়ে কি করবে? আর কি বলুন মাওলানা আসাফ আলী থানুর রহমতুল্লাহ বলতেন, ভয় দেখাও কি জন্য? আমাদের জীবন তো মাওলার জন্যই, মাওলার জন্য জীবন দিলে এটা কি? এটা তো খুশির বিষয় যে ওয়ারে পেয়ারা মাওলা আপনার জন্য জীবন দেওয়ার তৌফিক হয়ে গেছে মাশা আল্লাহ। হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোলাম আমির ইবনে ফুয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হচ্ছেন, গুলি তীর লাগছে মাত্র শহীদ হচ্ছেন, আর তিনি চিৎকার দিয়ে বললেন ফুস্তু ও রব্বিল কাবা, রব্বিল কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি। আল্লাহর জন্য জীবন দিতে পারার চেয়ে বড় সফলতা কি, বড় কামিয়াবি কি? শুনতেছেন ভাইয়া? এজন্য যেই বান্দা আল্লাহর হয় দুনিয়ার কোন তাকত কোন শক্তিকে সে পরোয়া করে না, সে ক্ষতবিক্ষত হয়ে যায় টুকরা টুকরা হয়ে যায়, কিন্তু কোনই তার পরোয়া থাকে না, কোনই তো তার ব্যথা থাকে না কষ্ট থাকে না। মা আনতে ইল্লা ইসবাব দমিতে ফি সাবিলিল্লাহি মা লাকিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আঙ্গুল মুবারক থেকে রক্ত ঝরতেছিল, হ্যাঁ যুদ্ধের ময়দানে আঘাত লাগছে তো এর থেকে রক্ত পড়তেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আঙ্গুলকে লক্ষ্য করে বললেন যে মা আনতে ইল্লা ইসবাব, তোমার হাকিকত হলো তুমি একটা আঙ্গুল মাত্র, কিন্তু সৌভাগ্য হলো মাওলার জন্য তোমার থেকে রক্ত ঝরতেছে। তোমার এই রক্ত ধরা কেবল মাওলার জন্য, এখন বুঝো তোমার মর্যাদা কি। শুনতেছেন ভাইয়েরা? বাহ বাহ বাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের জিন্দগির কদর করার তৌফিক দান করেন। এই জিন্দগি কত দামি কত মূল্যবান, কি জানে রাজা বাদশারা জিন্দগির দাম? চেয়ারের ভিতরে বসে থাকলো সিংহাসনের উপরে আর নির্দেশ করতে থাকলো, মিনিস্টার আমার কথা শোনো, খবরদারে দিচ্ছ তৈরি করবা না। হ্যাঁ মিনিস্টারকে নিয়ে ব্যস্ত, ফাইল পত্র নিয়ে ব্যস্ত, আর দেওয়ানা সর্বক্ষণ খালি মাওলাকে নিয়ে ব্যস্ত, এক ওই উজিরকে নিয়ে ব্যস্ত, সেই উজিরকে নিয়ে ব্যস্ত, তাই না? ফাইল পত্র নিয়ে ব্যস্ত, আর মাওলার দেওয়ানা মাওলার কিতাব কোরআন শরীফ নিয়ে ব্যস্ত, মাওলা রব্বুল আলমিনের দেওয়ানারা রব্বুল আলমিনের কিতাব নিয়ে ব্যস্ত। আমাদের উস্তাদ এশিয়ার শ্রেষ্ঠতম মুহাদ্দিস হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন হাদিসের কিতাব পড়াইতে আমাদের সামনে বসতেন, যে সারা দুনিয়ার রাজা বাদশাদের চেয়ে বড় বাদশা তখন তাকে মনে হইত। হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ যিনি পড়ান, আরে শুনেন ভাই মুসলমানরা, قال رسول الله صلى الله عليه وسلم نظر الله امرا سمع مقالتي فوعاها ثم اداها كما سمع. ها رسول الله صلى الله عليه وسلم বলেন আমার হাদিস, আমার হাদিসের, আমার হাদিসের ভান্ডার, আমার কথাগুলো যারা হেফাজত করবে এবং লোকদেরকে পৌঁছে দিবে আল্লাহ পাক তাদেরকে সুখী করুন, সমৃদ্ধ করুন, দুরুজান সমৃদ্ধি দান করুন, তাদেরকে সুখী করুন, সজীব করুন, সমুন্নত করুন, হ্যাঁ সমৃদ্ধিশালী করুন, দুরুজান রব্বুল আলামিন, রব্বুল আলামিনের দিকে দোয়া করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, নবীর দোয়া কি কবুল হয়নি? হ্যাঁ এতে বোঝা যায় যে ওই উলামায়ে দ্বীন যার হাদিস শরীফ পড়ান, নিঃসন্দেহে আল্লাহ পাকের অত্যন্ত খাস রহমতের ছায়া থাকে তাদের উপরে এবং স্পেশাল নূর নাজিল হয় তাদের উপরে যখন তারা হাদিস পড়ান, যখন তারা লোকদের নিকট হাদিসের বাণী পৌঁছে দেন। সেই উলামায়ে দ্বীনকে নিজের থেকেও ছোট এবং তুচ্ছ মনে করা কিভাবে মুসলমানদের জন্য সম্ভব হয়? নবীর শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম এবং কথা এবং হেদায়েত, এটার উপর যেই মুসলমানের বিশ্বাস, সে উলামায়ে দ্বীনকে ছোট নজরে দেখবার অবকাশ কোথায়? যারা উলামায়ে দ্বীনকে তুচ্ছ নজরে দেখে আল্লাহর কসম নিজেদেরকে ধ্বংস করতেছে, বরবাদ করতেছে, কাল কিয়ামতে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে সকল মানুষ। হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াহাম সামিরানা ওয়ালাম ইয়াক্তার কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না, যারা ছোটদের আদর স্নেহ করবে না, যারা নিজেদের থেকে নিজের বয়সে যারা বড় তাদেরকে সম্মান করবে না, ওলামায়ে দ্বীনকে যারা শ্রদ্ধা সম্মান প্রদর্শন করবে না। রাসূলুল্লাহ আলাইহিস বলছেন, পালাইতে মিনা, সে আমার দরে লোকই না, আমার লোক না, সে কার লোক তো কি জানে, আমার লোক না, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এই যে একটামাত্র হাদিস, এই একটামাত্র হাদিসের উপরে যদি মুসলিম দুনিয়া আজকে আমল করে, সমগ্র মুসলিম দুনিয়ার শান্তি নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজ বিজ্ঞানীরা, বড় বড় সমাজ বিজ্ঞানের বলি তো বলেন, হ্যাঁ, অনেক দামি দামি সমাজ বিজ্ঞান বয়ান করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ বিজ্ঞান যদি পড়তেন আপনারা, আর সেটাকে আপনারা বিশ্বের নেতৃবৃন্দে তুলে ধরতেন, তো দেশ জাতি পৃথিবী অনেক বেশি উন্নত হইত, অনেক বেশি সুন্দর হইত, অনেক বেশি এই পৃথিবীটা শান্তি নিকেতনে পরিণত হইতে পারত। কি একটা আশ্চর্য এই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলাইছেন, কি সুশৃঙ্খল এক সমাজ জীবন তিনি বাতলাইয়া গেছেন। ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ স্নেহের নজরে দেখবে, স্নেহের নজরে দেখলে তাকে ভালো কথা বলবে, তাকে আদর করবে, তাকে গালি দিবে না, তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তার সঙ্গে কঠোরতা করবে না, তার উপর জুলুম করবে না। কি কথা বুঝেন, অর্থাৎ স্নেহের ধারা বিরোধী সবগুলো কাজ থেকে তার বিরত থাকতেই হবে। কি কথা বুঝেন নাই, ছোটদের প্রতি, আজকে শিশুদের প্রতি মানুষের জুলুম অত্যাচার সীমা ছাড়াই চলে গেছে, হ্যাঁ না? এগুলো আমরা লিখতে থাকি, বলতে থাকি, গাইতে থাকি, কিন্তু এটা সমাধান তো না। বলতে থাকা, লিখতে থাকা, এটা আদৌ আল্লাহর কসম কোন সমাধান না। রাস্তা রাস্তায় জায়গায় জায়গায় দেখা লেখা দেখি, মদকে না বলুন, মদকে না বলুন, এটা বললে কি হবে, সেরেককে না বলুন, সেরেককে না বললে লোকে আর সেরেক করবে না, বেদাতকে না বলুন, মিথ্যাকে না বলুন, জিনা ব্যভিচারকে না বলুন, না বলতে বললে কি না বলবে, হ্যাঁ? তুমি মানুষ হও, মানুষ হয়ে মানুষ বানানোর চেষ্টা করো, তোমার হাতে মানুষ তৈরি হবে, তখন অটোমেটিক এগুলো সব না হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পশুত্ব মনুষ্যত্ব তখন অটোমেটিকলি সব না হয়ে যাবে। আল্লাহ পাকের নবী রাসূলগণ তারা মনুষ্যত্বের শীর্ষে অবস্থানকারী এক একজন, তাই না? যে আল্লাহ নবী রাসূলগণ যে মনুষ্যত্বের সুন্দর গুণাবলী, মানবীয় সুন্দর গুণাবলী, ফুলের জীবনের সর্বশীর্ষে অবস্থানকারী ছিলেন তারা। ইন্নাকাল্লা আলা খুলুকিন আজিম, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, আপনি তো সুন্দর চরিত্র এবং সুন্দর জীবনের সর্বশীর্ষে অবস্থান করেন। শুনতেছেন ভাইরা? তো এইরকম ঊর্ধ্বে যারা থাকেন, ফুলের জীবন, আলোকদীপ্ত জীবন নিয়ে, তারা যখন সে পশুত্বে আক্রান্ত যারা, নোংরামিতে লিপ্ত যারা, তাদেরকে বলেন এই পথ ভালো না, হ্যাঁ, এই পথ ত্যাগ করো, এদিকে আসো, তো সেই কথা তখন গ্রহণযোগ্য হয়। আর যে নিজে মদ খায়, যে নিজে সমাজে হাজার অনাচারে লিপ্ত, সে যদি বলেন এটাকে না বলো, এটা তারা কি ফায়দা হবে, কথা বুঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, এমন উদ্যোগ যে এটাকে না বলুন, এটাকে না বলুন, এমন উদ্যোগ এটা যে নিন্দনীয় আমি তা বলছি না, এইটুকু করা এটা কোনো অন্যায় নয়, এটা ভালো, কিন্তু এইটুকু ভালোই যে চূড়ান্ত ভালো, এবং এইটুকু লিখলেই যে সমাজ ভালো হয়ে যাবে এটা যথেষ্ট নয়। এইটুকুর দ্বারা, এইটুকুর দ্বারা সমাজ পরিবর্তন হওয়া, সমাজ সুন্দর হওয়ার জন্য এইটুকু উদ্যোগ এবং ব্যবস্থাপনা আদৌ যথেষ্ট নয়, কারণ মানুষের হাতেই মানুষ তৈরি হয়। ডক্টর শহীদুল্লাহ সাহেব আমাদের দেশের অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন এক শিক্ষা ব্যক্তিত্ব ছিলেন। এত বড় মানুষ এই জাতি যাকে নিয়ে গর্ব করে, এই জাতির সর্বশ্রেণী শিক্ষিত হল যাকে নিয়ে গর্ব করে, সেই ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ, হযরত মাওলানা শামসুল হক ফজলুল রহমতুল্লাহের মতো এই মহামনীষীর সান্নিধ্যে যেতেন, তার সঙ্গে উঠতেন বসতেন, তার সঙ্গে সময় কাটাইতেন, কিছু নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। কি কথা বুঝুন না, কারণ ওই মানুষ এটা বুঝছিলেন যে সুন্দর মানুষের সান্নিধ্য মানুষকে সুন্দর করে, সুন্দর মানুষের সান্নিধ্য মানুষকে সুন্দর করে। তিনি মনে করতেন যে আমি এই 18টা ভাষা জানি, কিন্তু 18টা ভাষা তো আমাকে সে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না, 18টা ভাষার জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কোরআনের জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার পবিত্র জীবনের আলোর ধারা আমাকে আল্লাহর সঙ্গে মিলাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, সেই আলোর ধারা এই উলামায়ে দ্বীনের নিকট, এই আল্লাহর ওলীদের নিকট মৌজুদ। সুবহান আল্লাহ বলো মৌলবীরা, কিন্তু গিয়া সব ওখানে আরেক জায়গায় গিয়া মাথা নিচু করো। হ্যাঁ, এখানে সুবহান আল্লাহ বলো, এখান থেকে বাড়িতে হইতে বাসায় ফিরতে ফিরতে ফেরা ভুলতে শুরু করবে, সব ভুলতে শুরু করবে। শ্বশুর বাড়ি ভুলে না কেউ, হ্যাঁ শ্বশুর বাড়ি তো কেউ ভুলে নাই, নিজের বউকেও কেউ ভুলে না। ডাক্তারখানায় গেল, সব মানুষের বউরা ওখানে ডাক্তার দেখাইতে গেছে, সব অনেক ভিড় দেখলাম ওখানে, কিন্তু সবাই দরজায় বসে থাকে, আমার বউ কই। কিন্তু এরকম তো একজনও শোনা যায় না যে নিজের বউ চিনতে ভুল করছে, পরে আরেকটা রিক্সে উঠে নিয়ে আসছে, এরকম কি হয়? কোনদিন এরকম ঘটনা আসবো তো আমি শুনলাম না, আপনারা শুনছেন কিনা? শুনছেন কোথাও? কিন্তু আফসোসের কথা যে দুনিয়ার জরুরত, দুনিয়ার প্রয়োজন, সেটার ব্যাপারে আমাদের ভুল হয় না। আমরা ভালোই বুঝতে পারি, ইলিশ মাছ কিনতে ভুল হয় না, হ্যাঁ নিজের জায়গা জমি চিনতে ভুল হয় না, নিজের জায়গা জমির সীমানা চিনতেও ভুল হয় না। আজব ধরনের মানুষ একজন, হ্যাঁ না, যে গাছ একটা লাগাইছে এক এক জমিনের মালিক, এক বাগানের মালিক, কিন্তু ওইটা বড় হওয়ার পরে গাছটা নিজের জায়গার মধ্যে লাগাইছিল, গাছটা আস্তে আস্তে শরীর বাড়তে বাড়তে পাশের জমিনওয়ালার ভিতরে এই চার ছয় আঙ্গুল আট আঙ্গুল গিয়ে উঠছে। হঠাৎ ওই আম পড়ার সময় বা কাঁঠাল নামানোর সময় ওই লোক আইসা বাধা দিতেছে, নামা তুমি কে আম পড়ার এই গাছ আমার? আরে গাছ লাগাইছি আমি। গাছ লাগাইছো তুমি কি? এই গাছ তো আমার ক্ষেতের মধ্যে। আসলে ওর উদ্দেশ্য হলো একটা হইচই লাগাই দিই, বিচার হোক, পরে যাতে আমিও ভাগে পাই। কিন্তু দাবিটা জোরে করে, খুজু বিল মাউত হাত্তা ইয়ারদা বিল হুম্মা, দর শক্ত ধরা যাতে ওর মৌত এসে যায়। পরে শেষ পর্যন্ত অন্তত যাই হোক, চল ভাই কিছু হলো রাজি হয়েছে। তো এরকম করে মানে নিজের সীমানার মধ্যে ওই ওই লোকেরই আম গাছ, সে বারো আনা ওইদিকে আছে, চার আনা আমার জায়গার মধ্যে আসছে, এটুকু চিনতে ভুল করে না। এটু ইসলাম চিনতে ভুল হয়ে যায়, হ্যাঁ ইসলাম চিনতে ভুল হয়ে যায়, দিন চিনতে ভুল হয়ে যায়, দিনের রাহবর, দিনের ডক্টর, দিনের পথ প্রদর্শক যে কাউকে মুসলমান বানাইতে থাকে, আল্লাহর কসম ওলামায় দিনকে বাদ দিয়া যে কাউকে যারা ইসলামের পথ প্রদর্শক বানায়, তারা ইসলাম থেকে বিচ্যুতির পথে নিজেরা ইচ্ছাকৃত গ্রহণ করে নিচ্ছে, যেটার পরিণতি কশ্চিন গেল তার জন্য কল্যাণকর হবে না। হ্যাঁ আমি এই কথা বলছি না যে ওলামায় দিনকে যারা এড়ায় চলেন তারা কাফের হয়ে গেছে, হ্যাঁ তারা মুশরিক হয়ে গেছে, এই কথা বলবো না। কিন্তু মহান রব্বুল আলামিন যে কল্যাণ ধন্য জিন্দগি দেখতে চান, যে খালিস নূর ওয়ালা জিন্দগি দেখতে চান, যে সিরাতুল মুস্তাকিমের উপর বান্দাকে প্রতিষ্ঠিত দেখতে চান, নিঃসন্দেহে ওলামায় দিন থেকে এড়ায় গেলে সেই সিরাতুল মুস্তাকিমের হেদায়তের আলো থেকে নিঃসন্দেহে তার বিচ্যুতি ঘটেই ঘটে। আমি সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করি এই কথার বিরুদ্ধে একটা দলিল পেশ করার জন্য, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করি, সমগ্র দুনিয়াকে চ্যালেঞ্জ করি, এই এই চেইন অফ কমান্ড যেটা বয়ান করতেছি আমরা কোরআন সুন্নার আলোকে, হ্যাঁ না বয়ান প্রমাণ করতেছি মানে তুলে ধরতেছি। তা আমরা তো আর ইসলামের কোন সংবিধান রচনাকারী না, যে সংবিধান প্রণয়ন আল্লাহ আমাদেরকে বানান নাই, বিভ্রান্তি তো এখানে, লোকেরা একটুখানি জ্ঞান শিখলে ইসলাম সম্পর্কে গবেষণা করে দশ বিশটা পঞ্চাশটা বই পুস্তক, হ্যাঁ ইংরেজি বাংলা বোখারি শরীফের একটু অনুবাদ টনুবাদ মুখস্থ হয়ে গেলে তখন উল্লসিত এত হয় মানুষে, এত বেশি পুলকবোধ করতে থাকে, তো মনে করতে থাকে যে মৌলবী সাহেবরা কি জানে, এই বেচারারা কি জানে। আর এই যে কোরআন সুন্নার, কোরআন সুন্নার আরবির যে অনুবাদ এবং ব্যাখ্যা, এরা মনে করে যে সাধারণ আরবির যেটা অনুবাদ কোরআন সুন্নার আরবির হুবহু একই অনুবাদ। ইয়া আল্লাহ কি আজব মানুষ। হ্যাঁ যে সলাৎ আমরা বলি না, সলাৎ মানে কি? আরবি ভাষায় সলাৎ শব্দের অর্থ নড়াচড়া করা, কি কথা বুঝেন নাই? নড়চড় করা কিসের এমন এক অর্থ যে কি বলবো, ডিকশনারি খুললে এটার যে অর্থ হয় আবিদানি করতে, সেটা তো একদমই ভিন্ন এক জিনিস, যেটা এই আমরা সলাহ মানে যে নামাজ, এই নামাজের সঙ্গে এটার কোন সম্পর্ক নেই, অনেক দূরের ব্যাপার। কিন্তু সেই সলাহ ইসলাম যখন সলাৎ বলছে, আল্লাহ রসুল যখন সলাৎ বলছেন, তো আল্লাহ রসুলের বলা সলাতের অর্থ সেটাই যেটা আল্লাহ রসুল নির্ধারিত করে দিয়েছেন। এজন্য কোরআন সুন্নার যে আরবি, এটার অর্থ এবং মর্ম এবং ব্যাখ্যা এটা বুঝতে হলে কোরআন সুন্নার এই নূরের মাহাউল এবং পরিবেশ প্রতিবেশের মধ্যে দিন রাত যারা লম্বা জমানা পর্যন্ত জিন্দগি কাটায়া এর পুরো মেজাজ চরিত্র প্রকৃতি আত্মস্থ করছেন, তারাই এর সঠিক ব্যাখ্যা দিতে সক্ষম। কি কথা বুঝেন নাই? যে আমরা যখন বরিশাল মাহমুদিয়া পড়ি তখন ভোলা থেকে আসছি, তো আমি গাঁওগ্রাম থেকে মাদ্রাসায় ভর্তি হয়েছি, এক হুজুর আসতেছেন হাতে একটা লাঠি, তো ছেলেরা আমাকে বলে যে প্রেসিডেন্ট সাহেব আসতেছেন। আমি তো গ্রাম থেকে আসছি, আমি দৌড়ে, আরে বাপি প্রেসিডেন্ট আসতেছেন। অনেক জমানো পর্যন্ত আমি অনেক ভয় পেতাম যে হুজুর প্রেসিডেন্ট আসতেছেন, এই যে প্রেসিডেন্ট। এই যাই হোক, এখন ওই ওই বুজুর্গের কথা মনে পড়লো, আমার খুব দিলে আজমত লাগে যে আল্লাহ আকবার, প্রেসিডেন্ট ছিলেন। পরে আমি গাঁওগ্রাম থেকে আসছি আর আমার ছাত্র জীবন এমন ছিল, আপনারা দেখলে হয়তো বা হাসতেন কিনা, শুধু আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যেই পড়ে থাকার আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন। উস্তাদরা যার জন্য অনেক সিনেমা করতেন, খালি কিতাব কিতাব নিয়ে, বাইরের দুনিয়া সম্পর্কে কোনো খবর টবর ছিলই না প্রায়, যেন তেমন কোন খোঁজ খবর ছিল না। হ্যাঁ, বিকালবেলা আসরের নামাজের পর হুজুরে হুজুরদেরই নেগ্রানিতে তত্ত্বাবধানে তারা দাঁড়ায় থাকতেন, আমরা খেলতে থাকতাম আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত। কি কথা বুঝেন নাই? যাই হোক, অনেকদিন পর্যন্ত এই মাহমুদিয়ে পড়লাম 3 বছর, ওইখানে ওই হুজুরগকে দেখলে আমি আল্লাহ প্রেসিডেন্ট এসেছেন। পরে যাই হোক, তো পড়াশোনা তো আর প্রেসিডেন্ট কিসের প্রেসিডেন্ট এটা জানার দরকার কি? আমার পড়াশোনা আমি করি, উনি প্রেসিডেন্ট, ঠিক আছে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হলো তো খুব সম্মানিত ব্যক্তি। যাই হোক, পরে অনেক অনেক দিন গেল, তারপরে আমি ভাবলাম প্রেসিডেন্ট তো দেশের যিনি হন তো সেটা একটা ব্যাপার, এখানে কি প্রেসিডেন্ট, কোথাকার প্রেসিডেন্ট? পরে খোঁজ নিলাম, পরে জানলাম যে মাহমুদিয়া মাদ্রাসার কমিটির প্রধানকে প্রেসিডেন্ট বলে। কথা বুঝেন তো? এটা একটা পরিভাষা, ওনাদের ওনারাই একটা পরিভাষা নির্ধারিত করে নিয়েছেন। এরকম আপনার মেডিকেল সায়েন্স এইভাবে বিজ্ঞানের বিজ্ঞানের যে বিষয়বস্তু আছে, বিজ্ঞানের একটা সাবজেক্ট, প্রত্যেকটা যে ডিপার্টমেন্টে প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা কিছু আপনার ইয়ে থাকে, পরিভাষা থাকে। মিটফোর্ডে একবার বসে আছে, তো এক যুবক ছেলে, সে ইন্টার্নি করে, সে সিস্টারকে ফোন করতেছে আমার কি কাজে সহযোগিতার জন্য, বলেন যে ওখান থেকে কি বলছে, আমি ডক্টর বলছি, আমি ডক্টর বলছি। ওইখানে মেডিকেল মেডিকেল কলেজের মধ্যে হসপিটালের মধ্যে যিনি ডক্টর, তো তার মানে কি বাইরে যারা ডক্টরেট করেন সেই ডক্টর এই ডক্টর কি এক, ওখানের জন্য এই পরিভাষা। কি কথা বুঝেন নাই? আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনে পড়াশোনা করছেন, পরে উনিও ডক্টর, যেমন ডক্টর শহীদুল্লাহ সাহেব, তো উনিও কি এরকম ওই মিটফোর্ডের ওই ডক্টর যে ডক্টর বলছিলেন, যে ডক্টর শহীদুল্লাহ সাহেব কি সেই ডক্টরই না আরেক ডক্টর? তো কি এটা এজন্য বললাম যে মানে ক্ষেত্র বিশেষে একই ভাষার বিভিন্ন অর্থ হয়। কথা বুঝেন না ভাই? তো এই কোরআন সুন্নার মধ্যে যে আরবি ব্যবহার হয়েছে, এই আরবি অনেকগুলো বিষয় আছে যেগুলো একমাত্র সেগুলো খালিস দিনী পরিভাষা, পরিভাষার অর্থ এবং মর্ম এবং ব্যাখ্যা দেওয়া সম্ভব না ওই বিষয়ে ব্যাপক জ্ঞান ব্যতীত। হ্যাঁ, সুন্দর এবং নিখুঁত জ্ঞান ব্যতীত, নির্ধারিত নিশ্চিত জ্ঞান অর্জন ব্যতীত এই ব্যাখ্যা দিনকে সেই ব্যাখ্যা ঠিক হবে না। এই কারণেই ওলামায় দিন, হক্কানি ওলামায় দিন, মুহাদ্দিসিন, ফুকাহা, তারা যখন কোরআন সুন্নার ব্যাখ্যা দেন, তো খালি যারা আরবি পড়ছে আরবির ডক্টর, ইসলামের যে ডক্টর সেটা না, কোরআন সুন্নার আরবির ডক্টর না, আরবি সাহিত্যের ডক্টর, এই বেচারারা তখন আলেমদের ভুল ধরতে থাকে। এবং দুনিয়ার লোকেরা তখন মনে করে আরে বাপরে উনি অনেক বড় ইসলামী চিন্তাবিদ, আলেমদেরকে ভুল ধরেন, আলেমদের ভুল ধরেন, শাইখুল হাদিসদের ভুল ধরেন, কত বড় জানতে বুঝো তোমরা মিয়া। পরে এক শ্রেণীর লোক এইরকম নতুন জানেওয়ালা লোকদের দ্বারা লোকদের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে দেশ জাতি পৃথিবীর কান্ডারি মনে করতে শুরু করে। এইভাবে তারা ভুল পথে চলতে শুরু করে। আমার প্রিয় বন্ধুরা, কাঁচা মাঝির নৌকা যে আরোহণ করবে তো বঙ্গোপসাগরের মধ্যখান বরাবর যখন যাবে অবস্থা কি দাঁড়াবে? হ্যাঁ, এজন্য ইসলামের পাকা মাঝি সেরে ওলামায় দিন। আর ওলামায় দিন জানেন সারা বিশ্বে এই ওলামায় দিনও মনে করেন যে ইসলামের এই সবচেয়ে বড় পাকা মাঝি এবং কান্ডারি আইনমায় মুস্তাহিদি। আর এই সমস্ত আইনমায় মুস্তাহিদিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ পাকা মাঝি এবং কান্ডারি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন ভাই? ঘুরে ঘুরে সেই বুলগানি তো বুঝলাম, আজিব মামলা। আল্লাহ তাআলা আমাদেরকে হক নসিব করে, হেদায়েত নসিব করে, বিভ্রান্তি সৃষ্টিকারীদেরকে হেদায়েত দান করে। যারা বিভ্রান্তির শিকার হয়ে গেছেন আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করে। যাই হোক, কোথাও থেকে শুরু করছিলাম মাওলানা লুৎফর রহমান, জানো তুমি? হ্যাঁ, যারা ইমানওয়ালা তারা নূরই নূরওয়ালা। তো মিথ্যা কথা বলা এটা কোন নূর? হিংসা করা এটা কোন নূর? আরেক মুসলমানের বিরুদ্ধে গালাগালি করা কোন নূর? ভিন নারীর প্রতি নজর করা, নারী ভিন পুরুষের প্রতি নজর করা, এটা কোন নূর? মুমেন তো 24 ঘন্টা নূরই নূরের মধ্যে থাকবে। মাস যেরকম 24 ঘন্টা পানির মধ্যে থাকে, মুমেন তো 24 ঘন্টা রব্বুল আলামিনের নূর ও তাজাল্লির মধ্যে ডুবে থাকে। আল্লাহ পাক সেরকম সুন্দর জীবন আমাদের সকলকে দান করেন। কিন্তু অনেক মানুষ এরকম আছে যারা নিজেরা তো ভালো, নামাজ বলা, জিকির বলা, তেলাওয়াত বলা, আমল বলা, কিন্তু নিজের স্ত্রী নিজের সন্তানাদির ব্যাপারে গাফেল। এরকম আপনার ছেলে পেলে বা আপনার ঘরের লোকজন তো বুঝলে তো হবে আস্তে আস্তে, মানে এই বিষয়ে কোনো গুরুত্বই নেই, এটাকে কোনো গুরুত্বই দেয় না। তোমরা নিজেকেও বাঁচাও, তুমি নিজেকেও বাঁচাও জাহান্নাম থেকে, তোমার ঘরের লোকদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে, দুইটাই। তার মানে বোঝা গেল এক মুমিনের দায়িত্ব দুটোটাই, কি আমি নিজে জান্নাতের পথে হাঁটবো, জাহান্নামের কর্মকাণ্ড থেকে বাঁচবো, আমার ঘরের লোকদেরকেও জান্নাতি এলম আমলওয়ালা জিন্দগি শিক্ষা দান করবো। কি শুনতেছেন ভাইয়া? এই আয়াত পাঠ থেকে তার স্পষ্ট হলো কিনা? এবং এই যে সূরা ওয়াল আসর, এর ভিতরে ঠিক এই কথাটাই, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সব যুগ জমানার কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সর্বযুগের সর্বজমানার সর্বকালের মানুষ এরা সব ধ্বংস, বরবাদ, পথরা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানওয়ালা আর নেক আমলের জিন্দেগীওয়ালা। শুনতেছেন ভাই? আমিলুস সালিহাত, যা তাদের জীবনে সুন্দর আমার তরফ থেকে নির্ধারিত কর্ম সেটার উপর যারা অটল, তারাই এই ধ্বংসের পথ থেকে মুক্ত, অর্থাৎ তারাই সবল কাম। কতবার সৌবির হাত, কতবার সৌবির সর, ইমানওয়ালা আমলওয়ালা এবং একজন আরেকজনকে হক এবং হকের উপরে থাকার জন্য এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য, অটল থাকার জন্য একজন আরেকজনকে বলতে থাকে, আরেকজনকে বলতে থাকে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসাবাদ হবে। কি কথা বুঝেন নাই? এই হাদিসের ব্যাখ্যা শুনে অনেকে মনে করে যে আমার উপর দায়িত্ব সমগ্র বিশ্বের মানুষের হেদায়ত করার। আপনি কি সারা বিশ্বের মানুষের নবী নাকি? সারা বিশ্বের মানুষকে, মানুষের জন্য আল্লাহ আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, সারা বিশ্বের মানুষকে হেদায়ত করে আপনার দায়িত্ব করতে গেল, এইরকম ধারণা ইসলামের কোন কিতাবের সঙ্গে মিলে না। এটা আপনার খেয়াল মাত্র, যজ্ঞা মাত্র, আবেগ মাত্র, আবেগে চলা ঠিক না, চলতে হবে দিনের অধীন। কি কথা বুঝেন নাই? যদি আমেরিকাতে মানুষ মারা যায়, মুসলমান মারা যায়, তার জানা যায় এখান থেকে এরোপ্লেন দিকে শরীক হওয়া, এটা আপনার আমার দায়িত্ব নেই। কি অর্থ? যে পবিত্র কোরআন রব্বুল আলামিন বলছেন তোমাকে আমি ক্ষমতা যতটুকু দিছি ততটুকু তোমার আমি দায়িত্ব দিছি দিনের। কি কথা বুঝেন নাই? তোমার ক্ষমতার বাইরে তোমার উপর দায়িত্ব আমি ন্যস্ত করি নাই, দায়িত্ব অর্পণ করি নাই। আল্লাহ পাক পরিষ্কার বলছেন কোরআনে কারিমে, ইসলাম তোমায় সহজ এবং সুন্দর, আমরা নিজেরা নিজের আবেগের কারণে ইসলামকে কঠিন বানায় ফেলি। কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ দিনের কথা বলা, দিনের খেদমত করা, এটা তো প্রশংসনীয়, কিন্তু আকীদা বিশ্বাস ঠিক রাখাছে। আরে আমি যদি আমার নিজের ভিতরের এলম এবং বুঝটুকু সঠিক না থাকে, পরে দেখা যাবে যে এই এক্সিডেন্ট হয়ে গেছে, বউ ঘরের মধ্যে প্রসব বেদনা কাটাইতেছে, বউরে হাওলা করে দিয়া বলে আমি হজে যাই, তো আরে আপনার বিবি এরকম প্রসব বেদনা শুরু হয়েছে, আপনি ওমরা রওনা হয়েছেন, হজে রওনা হয়েছেন, নকল হয়েছে, বলে আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে, এই কথাটা বলা আর আল্লাহর উপর এই মুহূর্তে ন্যস্ত করে দিয়ে যাওয়া, এটা কি ইসলাম অনুমোদন করে? বলেন ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। হ্যাঁ বলছি ওই এক কথায়, সেটা হচ্ছে দ্বীনের এলম এর অনুসরণ করা, এটাই দ্বীন। এলমে এলমে দ্বীনের তাবে থাকাছে আমার দ্বীনই আমল, আমার দ্বীনই জিন্দেগি। তো তাওয়াসাবিল হক এই প্রসঙ্গে বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকেরই জিম্মাদারি আছে, তোমাদের প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে। এইটুকু বললে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থামেন নাই, পরে তিনি ব্যাখ্যা দিলেন, ফাল ইমাম রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি, রাষ্ট্রপ্রধান, তার জিম্মাদারি আছে, তার জিম্মাদারির পরিধি যতটা ততটার জন্য তার জিজ্ঞাসাবাদ হবে। শুনতেছেন ভাইরা, এই যে ব্যাখ্যা দিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে উম্মত এই আল্লাহর রসুলের কথার ভুল ব্যাখ্যার শিকার না হয় নিজের আবেগের দ্বারা। এই যে প্রথম অংশ শুনলো আর বাকিটা শুনলো না হাদিস, পরে ওইটার ব্যাখ্যা করে একটা খাড়া করে ফেললাম, তাহলে তো ভুলের মধ্যে পড়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে রাষ্ট্রপ্রধান তার জিম্মাদারি আছে, হ্যাঁ, এবং ওয়ার রাজুলু মাসউলুন ফি আহলি বাইতিহি, এবং ঘরের যে প্রধান পুরুষ, ঘরের যে পুরুষ মানুষটা, সে তার ঘরের লোকদের জন্য জিম্মাদার, ওয়া হুয়া মাসউলুন আন আহলি বাইতিহি, এবং এই ঘরের পুরুষ লোকটা তার ঘরের সব লোকদের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কি কথা বুঝেন নাই ভাইরা? বুঝা গেল তার দায়িত্ব হলো তার নিজের এবং তার ঘরের লোকদের জন্য। মেয়ে মানুষের জিম্মাদারি তার স্বামীর ঘর সংসার দেখাশোনার, তার মাল তাল এগুলি, স্বামীর মাল তাল এগুলি, স্ত্রীর তত্ত্বাবধানে থাকবে, এগুলি দেখাশোনার।